বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা বাকারার 204 থেকে 206 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মিনান নাসি মান يعجبك قوله في الحياة الدنيا ويشهد الله على ما في قلبه ويشهد الله على
বিসমিল্লাহির রহমানির রহিম। মানুষের মধ্যে এমন লোক আছে পার্থিব জীবনে যার কথা তোমার কাছে বড়ই চমৎকার মনে হয় এবং নিজের সদিচ্ছার ব্যাপারে সে বারবার আল্লাহকে সাক্ষী মানে, কিন্তু আসলে সে সত্যের নিকৃষ্টতম শত্রু। যখন সে কর্তৃত্ব লাভ করে, পৃথিবীতে তার সমস্ত প্রচেষ্টার সাধনা নিয়োজিত করে, বিপর্যয় সৃষ্টি এবং শস্যক্ষেত ও মানব বংশ ধ্বংস করার কাজে, অথচ আল্লাহ বিপর্যয় মোটেই পছন্দ করেন না। আর যখন তাকে বলা হয় আল্লাহকে ভয় করো, তখন তার আত্মাভিমান তাকে পাপের পথে প্রতিষ্ঠিত করে দেয়। এই ধরনের লোকের জন্যে জাহান্নামে যথেষ্ট, এবং সেটি নিকৃষ্টতম আবাস। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ বুধবার 7 ডিসেম্বর, 22 অগ্রহায়ণ এবং ফেরসি 16 অজার রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ, ভারত ও সৌদি আরবে শর্টে 25 মিটার ব্যান্ডে 11,850 ও 685 কিলো হার্টসে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার ঠিকানা parstoday.com/bn। ফেসবুকে সরাসরি শুনতে পাবেন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতেই শুনবেন বিশ্বের সর্বশেষ খবরাখবর নিয়ে সরাসরি বিশ্ব সংবাদ। এরপর থাকবে সংবাদ বিশ্লেষণমূলক প্রাত্যহিক আয়োজন দৃষ্টিপাত। আজকে দৃষ্টিপাতে থাকছে যথারীতি দুটি প্রতিবেদন। অধিকৃত পশ্চিম তীরেও ফিলিস্তিনিদের প্রতিরোধ সংগ্রাম ছড়িয়ে পড়ায় ইসরায়েলিদের উদ্বেগ প্রকাশ সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা শুনবেন দৃষ্টিপাতের শুরুতেই। এবং বাংলাদেশে আগামী 10 ডিসেম্বর কি হতে যাচ্ছে ঢাকায়, এ সম্পর্কে আমজনতা ও রাজনৈতিক মহলের ভাবনা এবং নয়াপল্টন ইস্যু নিয়ে সংশ্লিষ্টদের প্রতিক্রিয়া সহ ঢাকার প্রতিবেদন। এরপর রয়েছে হযরত ফাতেমা সালামুল্লাহি আলাইহার শাহাদাত বার্ষিকী উপলক্ষে একটি বিশেষ আলোচনা। তারপর কথাবার্তা। প্রান্তিক আয়োজনে থাকবে সাপ্তাহিক অনুষ্ঠান কোরআনের আলো। সবশেষে সংক্ষিপ্ত সংবাদ। তো সবকিছুর আগে শোনা যাক এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ।
রেডিও তেহরান বিশ্ব সংবাদ। সংবাদ শিরোনাম। ইরানকে শক্তিশালী দেখতে চায় না, বরং সিরিয়া ও আফগানিস্তান বানাতে চায় আমেরিকা, বলেছেন প্রেসিডেন্ট রাইসি। সৌদি যুবরাজ বিন সালমানকে আমেরিকার দায় মুক্তি, খাশোগি হত্যা মামলা খারিজ করল মার্কিন ফেডারেল আদালত। বিএনপিকে নয়াপল্টনের সমাবেশের অনুমতি দেবে না ডিএমপি কমিশনার, 10 ডিসেম্বরের আগেই সংঘর্ষে একজন নিহত। এবং বিজেপির 15 বছরের শাসনের অবসান, দিল্লি পৌর কর্পোরেশন নির্বাচনে বিজয়ী হল কেজরিওয়ালের আম আদমি পার্টি। আসসালামু আলাইকুম। শ্রোতা বন্ধুরা, গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন এতক্ষণ। এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি, আমি নাসির মাহমুদ। ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সৈয়দ ইব্রাহিম রাইসি বলেছেন আমেরিকা ধ্বংস চায় এবং তারা চায় না ইরান শক্তিশালী হোক। তিনি আজ ছাত্র দিবস উপলক্ষে তেহরান বিশ্ববিদ্যালয়ে দেওয়া এক ভাষণে একথা বলেন। রাইসি আরও বলেছেন ইরানকে সিরিয়া ও আফগানিস্তান বানাতে চায় আমেরিকা, কিন্তু তারা ভুল হিসাব নিকাশ করেছে। ইরানের শিক্ষিত নারী ও পুরুষ এ ধরনের কিছু হতে দেবে না। ইরানের প্রেসিডেন্ট বলেন ইরানের বিশ্ববিদ্যালয়গুলো শত্রুকে আঘাত করতে সক্ষম হয়েছে, এ কারণে তারা বিশ্ববিদ্যালয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করে ক্লাস বন্ধ রাখতে চেয়েছিল, কিন্তু সচেতন শিক্ষক ও শিক্ষার্থীরা তাদেরকে তা করতে দেয়নি। ইরানে প্রতিবাদের সুযোগ রয়েছে উল্লেখ করে তিনি বলেন প্রতিবাদ সংস্কারের সুযোগ সৃষ্টি করে, তবে প্রতিবাদ ও নৈরাজ্যের মধ্যে পার্থক্য রয়েছে। প্রতিবাদের মাধ্যমে সংস্কার ও পূর্ণতা আসে, কিন্তু নৈরাজ্য ধ্বংস ও হতাশা রেখে আনে। এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান বলকানকে একটি গুরুত্বপূর্ণ অঞ্চল এবং বসনিয়া হার্জেগোভিনাকে একটি পুরনো বন্ধু দেশ হিসেবে উল্লেখ করে বলেছেন তার দেশ সবসময় বলকান অঞ্চল ও বসনিয়ার জনগণের পাশে থাকবে। বসনিয়া সফররত ইরানের পররাষ্ট্রমন্ত্রী গতকাল সারায়েভোয় স্বাগতিক দেশের পররাষ্ট্রমন্ত্রী বাসিরা তুর্কোভিচের সঙ্গে এক বৈঠকে এ মন্তব্য করেন। সাক্ষাতে দুই পররাষ্ট্রমন্ত্রী দ্বিপক্ষীয় স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন ইস্যুতে কথা বলেন। আমির আবদুল্লাহিয়ান তার দেশের সিরাজ শহরের একটি মাজারে সাম্প্রতিক সন্ত্রাসী হামলায় নিহতদের প্রতি শোক জানানোয় বসনিয়ার পররাষ্ট্রমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি বলেন অর্থনৈতিক সহযোগিতার বিভিন্ন খাত, বিশেষ বিশেষ করে কৃষি, পর্যটন ও খনিজ সম্পদ উত্তোলনের ক্ষেত্রে ইরান ও বসনিয়ার মধ্যে সহযোগিতা শক্তিশালী করা যেতে পারে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী সম্ভাব্য নর্থ সাউথ করিডোরে তার দেশের কৌশলগত ভূকৌশলগত গুরুত্বপূর্ণ অবস্থানের কথা তুলে ধরে এক্ষেত্রে বসনিয়া হার্জেগোভিনাকে যে কোনো ধরনের সহযোগিতা দিতে তেহরানের প্রস্তুতির কথা জানান। ইসলামী প্রজাতন্ত্রী এবং পাকিস্তান নিজেদের মধ্যকার অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তির পরিসর বাড়িয়েছে। অনেক আগে থেকেই দেশ দুটির মধ্যে এই চুক্তি থাকলেও মার্কিন নিষেধাজ্ঞার কারণে তা মূলত চাপা পড়েছিল। ইরানের বাণিজ্য মন্ত্রণালয়ের মুখপাত্র ওমিদ গালিবভ গতকাল জানান, ইরান এবং পাকিস্তানের মধ্যে যে অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি রয়েছে তাতে নতুন করে আরও অনেক পণ্য যুক্ত করা হয়েছে। এর ফলে বিনা শুল্কে অথবা নামমাত্র শুল্কে এখন থেকে দুই দেশ আগের প্রায় দ্বিগুণ পরিমাণ পণ্য লেনদেন করতে পারবে। গালিবভ জানান, এসব পণ্য লেনদেনের উপর মার্কিন সরকার নিষেধাজ্ঞা আরোপের চার বছর পর ইরান ও পাকিস্তানের মধ্যে অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তির পরিসর বাড়ানো হল। তিনি জানান, এখন পাকিস্তান থেকে 570 রকমের পণ্য আমদানির ক্ষেত্রে ইরান শুল্ক ছাড় পাবে এবং ইরান থেকে 750 পণ্য আমদানির ক্ষেত্রে পাকিস্তান শুল্ক ছাড়ের সুবিধা নিতে পারবে। 2004 সালের মার্চ মাসে ইরান এবং পাকিস্তানের মধ্যে প্রথম অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি সই হয়েছিল। ইরান তেল বহির্ভূত যে সমস্ত পণ্য রপ্তানি করে পাকিস্তান হচ্ছে তার সপ্তম বৃহৎ ক্রেতা। সৌদি যুবরাজকে দায়মুক্তি খাশোগি। সৌদি আরবের প্রখ্যাত সাংবাদিক এবং দৈনিক ওয়াশিংটন পোস্টের কলামিস্ট জামাল খাশোগি হত্যা মামলা খারিজ করে দিয়েছে মার্কিন ফেডারেল আদালত। এই মামলায় জামাল খাশোগি হত্যাকাণ্ডের জন্য সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছিল। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন সৌদি যুবরাজকে দায়মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেওয়ার পর আমেরিকার ফেডারেল আদালতের ডিস্ট্রিক্ট জাজ ডন ডি বেটস গতকাল এই মামলা খারিজ করে দেন। তবে তিনি তার পর্যবেক্ষণে বলেছেন, খাশোগি হত্যাকাণ্ডের ঘটনায় সৌদি যুবরাজে জড়িত থাকার বিশ্বাসযোগ্য অভিযোগ ছিল। বিচারক বেটস এই মামলা খারিজ করার সিদ্ধান্ত দিতে অস্বস্তি প্রকাশ করেন। তবে তিনি বলেন, বিদেশি রাষ্ট্রের প্রধান হিসেবে সৌদি যুবরাজকে দায়মুক্তি দেওয়ার যে সিদ্ধান্ত নিয়েছে বাইডেন প্রশাসন, সেই সরকারি অবস্থানের বিরুদ্ধে যাওয়ার কোনো ক্ষমতা তার নেই। ফেডারেল জাজ বলেন, নিহত সাংবাদিকের মামলায় সৌদি যুবরাজের জড়িত থাকার ব্যাপারে যেসব যুক্তি তর্ক তুলে ধরা হয়েছে এবং অভিযোগ আনা হয়েছে তা খুবই জোরালো এবং বুদ্ধিদীপ্ত, কিন্তু সরকার তাকে দায়মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেওয়ার কারণে এই মামলা খারিজ করে দিতে হচ্ছে। আল জাজিরার খ্যাতিমান সাংবাদিক শিরিন আবু আকেলা হত্যাকাণ্ডের বিচার দাবি করে আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসিতে আল জাজিরা নেটওয়ার্ক যে অনুরোধ জানিয়েছে তার বিরোধিতা করেছে মার্কিন সরকার। মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র নেট প্রাইস গতকাল সাংবাদিকদের বলেছেন, আমরা এই মামলার বিরোধিতা করছি। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ফিলিস্তিন পরিস্থিতিতে আইসিসির তদন্তের ব্যাপারে আমরা আমাদের দীর্ঘদিনের বিরোধিতার কথা তুলে ধরছি। এই বক্তব্যের মধ্য দিয়ে নেট প্রাইস মূলত ইসরায়েলকে রক্ষার ক্ষেত্রে আমেরিকার দীর্ঘদিনের অনুসৃত নীতির কথাই তুলে ধরলেন। যে আল জাজিরা সাংবাদিককে হত্যার বিরোধিতা করছে আমেরিকা, সেই সাংবাদিক শিরিন আবু আকেলা মার্কিন দ্বৈত নাগরিক ছিলেন, কিন্তু শুধুমাত্র ইসরায়েলের পক্ষে সমর্থন দিতে গিয়ে আমেরিকার দ্বৈত নাগরিক শিরিন আবু আকেলার হত্যার বিচারের বিরোধিতা করছে ওয়াশিংটন। এর আগে গতকাল আল জাজিরা টেলিভিশন নেটওয়ার্কের পক্ষ থেকে একটি আইনজীবী প্রতিনিধি দল হেগের আন্তর্জাতিক আদালতে সাংবাদিক শিরিন আবু আকেলা হত্যাকাণ্ডের বহু তথ্য প্রমাণ এবং নথিপত্র জমা দেয়। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে বাংলাদেশ, ভারত ও মধ্যপ্রাচ্যে শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে আর বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে। বাংলাদেশের রাজধানী ঢাকার মেট্রোপলিটন পুলিশ কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেছেন, জননিরাপত্তা ও জনদুর্ভোগের কথা চিন্তা করে নয়াপল্টন পার্টি অফিসের সামনে বিএনপিকে গণসমাবেশের অনুমতি দেওয়া যাবে না। বিস্তারিত জানাচ্ছেন ঢাকা থেকে আমাদের প্রতিনিধি।
বাংলাদেশের রাজধানী ঢাকার মেট্রোপলিটন পুলিশ কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেছেন, জননিরাপত্তা ও জনদুর্ভোগের কথা চিন্তা করেই নয়াপল্টন পার্টি অফিসের সামনে বিএনপিকে গণসমাবেশের অনুমতি দেওয়া যাবে না। আইন অমান্য করলে বিএনপির বিরুদ্ধে সর্বোচ্চ আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। আজ বুধবার সন্ধ্যায় ডিএমপি মিডিয়া সেন্টারে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ঢাকা বিভাগীয় গণসমাবেশের নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে জরুরি সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। খন্দকার গোলাম ফারুক বলেন, পল্টনের সামনে 10 লাখ লোকের জায়গা হবে না, সর্বোচ্চ 1 লাখ লোক পল্টনে দাঁড়াতে পারবে, বাকি 9 লাখ লোক ঢাকা শহরের বিভিন্ন রাস্তায় ছড়িয়ে পড়বে, যার উপর বিএনপির কোনো নিয়ন্ত্রণ থাকবে না। তিনি বলেন, গোয়েন্দা তথ্য বলছে বিএনপি ঢাকা শহরে 10 লাখ লোক জমায়েতের মাধ্যমে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে পারে, কাজেই পার্টি অফিসের সামনে জনদুর্ভোগ করে এবং ঢাকার আইন শৃঙ্খলা বিঘ্ন করে তাদেরকে সেখানে সমাবেশ করার অনুমতি দেওয়া যাবে না। বিএনপিকে যে কোনো খোলা মাঠে সমাবেশের প্রস্তাব দিয়েছেন ডিএমপির কমিশনার।
আমার প্রস্তাব, ওইখানে যাইতে পারেন অথবা ওনারা ইস্তেমা মাঠে যাইতে পারেন, ওনারা পূর্বাচল বাণিজ্য মেলা মাঠে যাইতে পারেন, এরকম বড় কোনো মাঠে, কারণ ওই 10 লক্ষ লোক নিয়ে এই পল্টনে সমাবেশ করার মতো কোনো জায়গা নেই। যে ওনাদের রাজনৈতিক সমাবেশ করার যে অধিকার, সেই অধিকারটা আইনের মধ্যে থেকে ওনারা সমাবেশ করবেন, আমরা এটা বিশ্বাস করি। সরাজ উদ্যানে ওনারা সমাবেশ করে, ওনাদের সার্বিক নিরাপত্তার দায়িত্ব ডিএমপি পুলিশের।
নিলয় রহমান, রেডিও তেহরান, ঢাকা।
এদিকে বাংলাদেশের রাজধানীর পল্টন এলাকায় পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষে একজন নিহত হয়েছে। নিহত ব্যক্তির নাম মকবুল আহমেদ বলে প্রাথমিকভাবে জানা গেছে। তাকে রক্তাক্ত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এছাড়া গুলিবিদ্ধ সহ আহত হয়েছেন প্রায় অর্ধশতাধিক নেতাকর্মী। পুলিশ রাবার বুলেট ও টিয়ার শেল ছুঁড়ে নেতাকর্মীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করেছে। নেতাকর্মীরাও পাল্টা ইট পাটকেল ছুঁড়েছে পুলিশকে লক্ষ্য করে। আজ বিকেল 3টার দিকে এই সংঘর্ষ হয়। সংঘর্ষ শুরুর আগে বিএনপি কার্যালয়ের সামনে নেতাকর্মীরা অবস্থান নিয়ে স্লোগান দিচ্ছিলেন। পুলিশ সেখানে সতর্ক অবস্থানে ছিল। প্রিজন ভ্যান ও জল কামানও প্রস্তুত ছিল। এদিকে নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয় থেকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী সহ বহু নেতাকর্মী গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার অন্য নেতারা হলেন বিএনপি চেয়ারপার্সনের বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এনি, স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল কাদের ভূঁইয়া জুয়েল প্রমুখ। ভারতের রাজধানী দিল্লিতে দিল্লি পৌর কর্পোরেশন নির্বাচনে জয়ী হয়েছে আম আদমি পার্টি। বিস্তারিত জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের প্রতিনিধি।
ভারতের রাজধানী দিল্লিতে দিল্লি পৌর কর্পোরেশন বা এমসিডি নির্বাচনে জয়ী হয়েছে আম আদমি পার্টি বা আপ। দিল্লি পৌর কর্পোরেশনে গত 15 বছর ধরে ক্ষমতায় ছিল হিন্দুত্ববাদী বিজেপি, এবার তাদের হাতছাড়া হল দিল্লি পৌর কর্পোরেশন। এমসিডি নির্বাচনে 250টি আসনের মধ্যে আম আদমি পার্টি 134টি, বিজেপি 104, কংগ্রেস 9 এবং নির্দলীয় প্রার্থীরা 3টি আসন পেয়েছে। আম আদমি পার্টির নেতা ও পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান বলেছেন, 15 বছরের কংগ্রেস সরকারকে দিল্লি থেকে উৎখাত করা হয়েছিল এবং এবার 15 বছরের পুরনো এমসিডিও উপড়ে ফেলা হয়েছে। এর মানে হলো মানুষ বিদ্বেষের রাজনীতি পছন্দ করে না, মানুষ বিদ্যুৎ পরিচ্ছন্নতা পরিকাঠামোর জন্য ভোট দেয়, এবার দিল্লি পরিষ্কার করা হবে। এদিকে আম আদমি পার্টির জয়ে পশ্চিমবঙ্গের আপ নেতারা রাজ্যেও এর প্রভাব পড়বে বলে অভিমত ব্যক্ত করেছেন। এদিকে আপ প্রধান দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বলেছেন, দিল্লির জনগণকে ধন্যবাদ জানাই, এটি একটি বিশাল বিজয়, দিল্লিবাসীকে অনেক অনেক অভিনন্দন, আমিও আপনাদেরকে ভালোবাসি। দিল্লির মানুষ তাদের ছেলে ও ভাইকে আশীর্বাদ করেছে বলেও মন্তব্য করেন দিল্লির মুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
রেডিও তেহরান খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
বিশ্ব সংবাদে আবারও স্বাগত আপনাদের। রাশিয়ার কাছ থেকে জ্বালানি তেল কেনার ক্ষেত্রে মার্কিন নিষেধাজ্ঞা পরোয়া করবে না পাকিস্তান। পাকিস্তানের জ্বালানি বিষয়ক প্রতিমন্ত্রী মুসাদিক মাসুদ মালিক আজ এ প্রসঙ্গে বলেছেন, তারা সম্ভাব্য মার্কিন নিষেধাজ্ঞা নিয়ে উদ্বিগ্ন নন, কারণ তাদের কাছে জ্বালানি কেনার জন্য পর্যাপ্ত বৈদেশিক মুদ্রা রয়েছে। তিনি আরও বলেছেন, রাশিয়ার একটি প্রতিনিধি দল আগামী 20 জানুয়ারি পাকিস্তান সফর করবে। তিনি বলেন, সম্প্রতি পাকিস্তান সরকার আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোর $100 কোটি ঋণ পরিশোধ করেছে। রাশিয়া কম দামে পাকিস্তানকে জ্বালানি সরবরাহ করতে রাজি হয়েছেন বলে জানান ওই মন্ত্রী। তো শ্রোতা বন্ধুরা, আমাদের নিউজ ডেস্কে এই ছিল এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ। সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।
বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। অনুষ্ঠানে এ পর্যায়ে আপনাদের সঙ্গে যোগ দিচ্ছি আমি মোহাম্মদ আমির হোসেন। শ্রোতা বন্ধুরা, এবার আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্য অনুষ্ঠান দৃষ্টিপাতে। ব্যাপক দমনপীড়ন ও গ্রেফতার সত্ত্বেও অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন ছড়িয়ে পড়ায় ইহুদিবাদী ইসরায়েল চরম উদ্বিগ্ন হয়ে পড়েছে। এ সম্পর্কে এখন রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, পড়ে শোনাচ্ছেন সহকর্মী বাবুল আখতার।
অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন বৃদ্ধির সাথে সাথে এর ধারাবাহিকতা নিয়ে ইহুদিবাদী ইসরায়েল চরম উদ্বিগ্ন হয়ে পড়েছে। সাম্প্রতিক মাসগুলোতে ইহুদিবাদীদের বিরুদ্ধে ফিলিস্তিনি প্রতিরোধ সংগ্রাম একটি দৈনন্দিন বিষয় হয়ে দাঁড়িয়েছে, যেখানে কেবল সেপ্টেম্বর মাসেই ইসরায়েলের বিরুদ্ধে 833টি প্রতিরোধ অভিযান পরিচালিত হয়। ইসরায়েলের দৈনিক হারেজ লিখেছে, এর নানা উত্থান পতন সত্ত্বেও ফিলিস্তিনের প্রতিরোধ অভিযান একটি স্বাভাবিক এবং অনিশ্চয়কার্য সত্য হয়ে উঠেছে। এসব অভিযানের বেশিরভাগে বিশেষ শিরান নামে পরিচিত গ্রুপের সদস্যদের দ্বারা পরিচালিত হয়েছে। ইহুদিবাদীদের দৈনিক ইয়ে দিয়ত আহারনোট ফিলিস্তিনিদের নতুন প্রতিরোধ যোদ্ধাদের তৃতীয় প্রজন্ম হিসেবে বর্ণনা করে লিখেছে, অধিকৃত পশ্চিম তীরে প্রতিরোধ যোদ্ধাদের মাধ্যমে যে আগুন জ্বলেছিল তা পুরো পশ্চিম তীরে ছড়িয়ে পড়েছে। পশ্চিম তীরের প্রতিরোধ যোদ্ধারা খুব সাহসী এবং সরাসরি সংঘর্ষে তারা মোটেও ভীতত নয়, বরং তারা আত্মসমর্পণ করতে অস্বীকৃতি জানাচ্ছে। বিশেষ ইরান নামে পরিচিত এই গোষ্ঠীর সদস্যদের কিছু বৈশিষ্ট্য রয়েছে, যেমন প্রতিরোধ সংগ্রামে অনুপ্রাণিত হওয়া, জায়নবাদীদের ভয় না পাওয়া, সাহসী হওয়া এবং বারবার প্রতিরোধ অভিযানে নিজেদের নিয়োজিত করা। মূলত ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রতি হতাশা, ইহুদিবাদী শাসকগোষ্ঠীর সাথে আপোষমূলক নীতির অকার্যকারিতা, ইহুদিবাদী অপরাধের বৃদ্ধি, তেল আবিবের সঙ্গে সম্পর্ক সম্প্রসারণের ব্যাপারে আরব দেশগুলোর দৃষ্টিভঙ্গির পরিবর্তনের ফলে ফিলিস্তিনিদের প্রতিরোধের মাত্রা বেড়ে চলছে। ইহুদিবাদী ইসরায়েলের নিরাপত্তা কর্মকর্তারাও স্বীকার করেছেন যে ব্যাপক গ্রেফতার সত্ত্বেও ফিলিস্তিনিদের প্রতিরোধ এবং সংঘাত উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে, যার মাধ্যমে এটা দেখাচ্ছে যে প্রতিরোধ সংগঠনগুলোকে নির্মূল করার এবং পশ্চিম তীরে অস্ত্রের প্রবেশ রোধ করার প্রচেষ্টা কার্যত সফল হয়নি। পরিশেষে ফিলিস্তিনিদের প্রতিরোধ সংগ্রাম ইহুদিবাদীদের নিরাপত্তার হিসাব পাল্টে দিয়েছে। অধিকৃত অঞ্চলে প্রতিরোধ সংগ্রামীদের উত্থান, ফিলিস্তিনি প্রতিরোধ অভিযান এবং এসব কার্যক্রম নিয়ন্ত্রণে ইহুদিবাদী শাসক গোষ্ঠীর অক্ষমতা ও ব্যর্থতাকে আরও বাড়িয়ে দিতে পারে। এ বিষয়ে ইহুদিয়ত আহারনোট জোর দিয়ে বলেছে যে জেনিন থেকে নাবলুস এবং অবশেষে সালওয়াদ, যা রামাল্লার একটি এলাকা, সেখানে ফিলিস্তিনিদের প্রতিরোধ সংগ্রাম ছড়িয়ে পড়ার মাধ্যমে এটা দেখা যাচ্ছে যে সমস্যাটি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে এবং আমাদেরকে বড় অভিযানের দিকে টেনে নিয়ে যেতে পারে।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/pl। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
ফিরে আসছে দৃষ্টিপাতে। এবারে দৃষ্টি দেব বাংলাদেশের দিকে। বাংলাদেশে আগামী 10ই ডিসেম্বর কি হতে যাচ্ছে ঢাকায়? সেদিন বিরোধী দল বিএনপির মহাসমাবেশ হওয়ার কথা। এ সম্পর্কে আমজনতা ও রাজনৈতিক মহলের ভাবনা ও নয়াপল্টন ইস্যু নিয়ে সংশ্লিষ্টদের প্রতিক্রিয়া সহ শুনুন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি নিলয় রহমানের প্রতিবেদন।
বাংলাদেশের রাজনীতি মূলত এখন 10ই ডিসেম্বরকে কেন্দ্র করে আবর্তিত। আর 10ই ডিসেম্বরে বিএনপির সমাবেশের স্থান কোথায় হবে তা নিয়ে সরকার ও বিএনপির মধ্যে এখনও চলছে টানাপোড়েন। যদিও ডিএমপি কমিশনার সাফ জানিয়ে দিয়েছেন নয়াপল্টনে কোনোভাবেই সমাবেশ করতে দেয়া হবে না বিএনপিকে। এ অবস্থায় দেশের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মাঝে 10ই ডিসেম্বরকে ঘিরে রয়েছে নানা উদ্বেগ উৎকণ্ঠা।
দেশে একটা জ্বালাও পোড়াও হতে পারে,
একটা বিশৃঙ্খলা হলে আমাদের সাধারণ মানুষের উপরে মনে করেন এটা চাপ আসবে।
আমরা সাধারণ পাবলিক হিসেবে আমরা বাসে যেতেছি।
এমন পরিস্থিতির মধ্যেই আজ বুধবার বাংলাদেশের রাজধানী ঢাকার নয়াপল্টনে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষে একজন নিহত হয়েছেন, আহত হয়েছে প্রায় শতাধিক। বিএনপি নেতাকর্মী ও পুলিশের মধ্যে ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনায় পুরো এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। বিকেল 3টার দিকে এ সংঘর্ষ হয়। পুলিশ দাবি করছে সংঘর্ষ শুরুর আগে বিএনপি কার্যালয়ের সামনে নেতাকর্মীরা অবস্থান নিয়ে স্লোগান দিচ্ছিলেন। পুলিশ সেখানে সতর্ক অবস্থানে ছিল, প্রিজন ভ্যান ও জলকামানও প্রস্তুত ছিল তাদের। এদিকে নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয় থেকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী সহ বহু নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বিএনপির 10ই ডিসেম্বরের সমাবেশকে সামনে রেখে দেশের বিভিন্ন প্রান্ত থেকে নেতাকর্মীরা ঢাকায় প্রবেশ করছে বলে জানা গেছে। আগামী 10ই ডিসেম্বর বিএনপির সমাবেশ বেশ কিছুদিন ধরেই উত্তেজনা বিরাজমান। বিএনপির নয়াপল্টনে দলের কার্যালয়ের সামনে তারা সমাবেশ করতে চায়, কিন্তু সরকার তাদেরকে সেই অনুমতি দিতে নারাজ। এমন দিন দরবারের মধ্যে আজ নয়াপল্টনে গোলাগুলির ঘটনাকে অনভিপ্রেত বলছেন বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক কমরেড সাইফুল হক। রেডিও তেহরানকে তিনি বলেন, বিএনপির সমাবেশ করার গণতান্ত্রিক অধিকারকে এভাবে বাধাগ্রস্ত করার চেষ্টা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। পরিস্থিতিকে উস্কে দিতে সরকার নয়াপল্টনে পুলিশ দিয়ে হামলা করেছে বলে অভিযোগ করেন এই রাজনীতিবিদ।
পুরো পরিস্থিতিকে সরকারি দল একটা সহিংসতার দিকে তারা কিন্তু নিয়ে যায়। ফলে এরকম একটা পরিস্থিতি হলে তো এর দায় দায়িত্ব অবশ্যই সরকারি দলকে বহন করতে হবে। আমরা যেটা মনে করি যে সরকারকে ফলে যদি চলতে থাকে তাহলে তো বাস্তবে সরকার দেশকে তার নৈরাজ্যের দিকে তারা নিয়ে যাবে। এর পুরো দায় দায়িত্ব সরকার এবং সরকারি দলকে বহন করে পরিস্থিতিকে সরকার একটা সহিংসতার দিকে এখন নিয়ে যাবে।
নিলয় রহমান, রেডিও তেহরান, ঢাকা।
প্রতিবেদনটি শুনলেন, আর এরই সঙ্গে শেষ হলো সংবাদ ভাষ্য অনুষ্ঠান দৃষ্টিপাত। আপনারা এই অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে রয়েছে হযরত ফাতেমা জাহরা সালামুল্লাহি আলাইহার শাহাদত বার্ষিকী উপলক্ষে বিশেষ আলোচনা।
হযরত ফাতেমা সালামুল্লাহি আলাইহার শাহাদত বার্ষিকী।
আজ 13ই জামাদিউল আওয়াল। কোনো বর্ণনা অনুযায়ী এদিনে শাহাদত বরণ করেছিলেন নবী নন্দিনী হযরত ফাতিমা জাহরা সালামুল্লাহি আলাইহা। এ উপলক্ষে সবাইকে গভীর শোক ও সমবেদনা জানিয়ে শুরু করছি সর্বকালের সেরা নারী হযরত ফাতিমা সালামুল্লাহ আলাইহার শাহাদত শীর্ষক বিশেষ আলোচনা। পরিবেশনে রয়েছি আমি আক্তার জাহান
ও আমি গাজী আব্দুর রশিদ।
আলোচনার শেষ পর্যন্ত আপনাদের সঙ্গে প্রত্যাশা করছি।
হযরত ফাতিমা জাহরা সালামুল্লাহি আলাইহা ছিলেন মানব জাতির চিরন্তন গৌরব ও আদর্শ মানুষের প্রতীক। তিনি ছিলেন মানব জাতির জন্য অসাধারণ ত্যাগ, বিশ্বস্ততা, অন্যায়ের ব্যাপারে আপোষহীনতা, সততা, দানশীলতা, ধৈর্য, চারিত্রিক পবিত্রতা, আল্লাহর প্রতি সন্তুষ্টি সহ অনেক মহান স্বর্গীয় গুণের আদর্শ। স্নেহময়ী জননীর মতো বিশ্বনবীর সেবা যত্ন করা এবং বিপদের সময় তাঁর সহায়তায় এগিয়ে আসার জন্য মহীয়সী নারী ফাতেমার অন্য একটি উপাধি উম্মে আবিহা বা পিতার জননী। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁকে সর্বযুগের শ্রেষ্ঠ নারী বলে উল্লেখ করেছেন। রাসুলে খোদা বলেছেন, ফাতিমা আমার দেহের অংশ, যা কিছু তাঁকে সন্তুষ্ট করে তা আমাকে সন্তুষ্ট করে, এবং যা কিছু আমাকে সন্তুষ্ট করে তা আল্লাহকেও সন্তুষ্ট করে, আর যা কিছু ফাতিমাকে কষ্ট দেয় তা আমাকে কষ্ট দেয়, আর যা আমাকে কষ্ট দেয় তা আল্লাহকেও কষ্ট দেয়। হযরত ফাতিমা বেহেশতে সর্বপ্রথম প্রবেশ করবেন বলে বিশ্বনবী উল্লেখ করেছেন।
অনেকেই মনে করেন প্রিয় কন্যা ফাতিমাকে নিজের দেহের অংশ বলে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও বুঝিয়েছেন যে পিতার রিসালাতের অন্যতম কাণ্ডারে ছিলেন ফাতিমা। এই মহিউষী নারীর অনন্য ত্যাগ, তিতিক্ষা ও সেবা না থাকলে ইসলাম বিলুপ্ত হয়ে যেত। রাসুলের পুত্র সন্তানরা মারা যাওয়ায় ইসলামের শত্রু কাফির মুশরিক ও মুনাফিকরা রাসুলকে লেজ কাটা তথা নির্বংশ বলে গালি দিত, ফলে মনে মনে কষ্ট পেতেন রাসুলুল্লাহ। মহান আল্লাহ তাঁর এই কষ্ট দূর করার জন্য যে অমূল্য নিয়ামত তাঁকে দান করেন, তিনি হলেন হযরত ফাতিমা সালামুল্লাহি আলাইহা। এ উপলক্ষেই পবিত্র কোরআনের সূরা কাউসার নাজিল হয়।
মহান আল্লাহর নির্দেশে মহানবী তাঁর কন্যা সন্তানের নাম রাখেন ফাতিমা। ফাতম শব্দের অর্থ রক্ষা করা। এ সম্পর্কে মহানবী বলেন, তাঁর নামকরণ করা হয়েছে ফাতিমা কারণ আল্লাহ তাঁকে ও তাঁর অনুসারীদের জাহান্নামের আগুন থেকে মুক্ত রেখেছেন। আল্লামা ফখরুদ্দিন রাজি তাঁর তাফসির গ্রন্থে বলেছেন, হযরত ফাতিমার শানেই সূরা কাউসার নাজিল হয়েছে। তিনি এ প্রসঙ্গে আরো বলেন, অনেক অত্যাচার সত্ত্বেও হযরত ফাতিমার বংশধারা পৃথিবীতে টিকে আছে, অন্যদিকে বনি উমাইয়া ধ্বংস হয়ে গেছে। ইসলামের যেসব শত্রু পুত্র সন্তান নিয়ে গর্ববোধ করত তাদের কোনো খবর আজ বিশ্ববাসী জানে না, অথচ রাসুলের বংশধারা হযরত ফাতিমার মাধ্যমে কিয়ামত পর্যন্ত বজায় থাকবে। ইমাম হাসান ও হুসাইন সহ মহানবীর আহলে বাইতের বংশধারায় জন্ম নেয়া ১১ জন পবিত্র ইমাম হযরত ফাতিমা তথা মহানবীর বংশধর। এ বংশধারাতেই শেষ জামানায় ইমাম মাহদি আলাইহিস সালাম আবির্ভূত হবেন। তিনি সারা বিশ্বে আল্লাহর ধর্মকে প্রতিষ্ঠিত করবেন।
নারীকুলের মধ্যে শ্রেষ্ঠ তথা সাইয়্যিদাতুন নিসাইল আলামিন নামে খ্যাত হযরত ফাতিমা ছিলেন সব মানবীয় মহৎ গুণের আদর্শ, আর এজন্যই তাঁর অনেক উপাধি ছিল, যেমন আস-সিদ্দিকা বা সত্যনিষ্ঠ, আল মুবারাকা বা বরকতপ্রাপ্ত, আত-তাহিরা বা পবিত্র, আজ-জাকিয়া বা সতী, মুহাদ্দিসা বা হাদিসের বর্ণনাকারী, আজ-জাহরা বা দূতিময় ইত্যাদি। হযরত ফাতিমা সংসারের যাবতীয় কাজ নিজে করতেন। তিনি জাতার মাধ্যমে আটা তৈরি করতে করতে তার হাতে ফোসকা পড়ে যেত, আর সেই আটা দিয়ে রুটি তৈরি করে সেগুলো মদিনার দারিদ্রদের মধ্যে বিতরণ করতেন। হযরত ফাতিমার কাপড়ের পোশাকে থাকত তালি, পার্থিব কোনো বস্তুই তাঁকে আকৃষ্ট করতে পারত না, আর এজন্যই রাসুল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম তাঁকে বাতুল উপাধিতে ভূষিত করেছিলেন।
হযরত ফাতিমা কাছে এলে দিনের নবী নিজে উঠে দাঁড়িয়ে তাকে বরণ করে নিজের পাশে বসতে দিতেন। এ থেকে বোঝা যায় ফাতিমাকে সম্মান দেখানোর পেছনে রয়েছে ঐশী লোকের সুস্পষ্ট ইঙ্গিত। হযরত ফাতিমা জাহরা পিতার শারীরিক বিদায়ের কারণে যতটা না দুঃখ পেয়েছিলেন তার চেয়েও বেশি ব্যথা পেয়েছিলেন পিতার আদর্শ তথা ইসলামের শিক্ষা ম্লান ও বিকৃত হয়ে পড়ার কারণে। দুনিয়া থেকে মহানবীর দৈহিক বিদায়ের মাত্র দুই মাস বা মতান্তরে 95 দিন পর শাহাদাত বরণ করেন হযরত ফাতিমা। কোনো কোনো বর্ণনা অনুযায়ী রাজনৈতিক কারণে প্রভাবশালী মহলের হামলায় হযরত ফাতিমা আহত হয়ে শাহাদাত বরণ করেন।
ফাতিমা সিদ্দিকা সালামুল্লাহি আলাইহা ঐশী পন্থায় অনেক জ্ঞান অর্জন করেছিলেন। ফাদাক ও মানজিল শীর্ষক তার ভাষণ এই মহামানবীর অতুল জ্ঞান, খোদাভীরুতা এবং দূরদর্শিতাকেই তুলে ধরে। নবীনন্দিনী বলেছেন, পৃথিবীতে তিনটি জিনিস আমার খুবই প্রিয়, আল্লাহর পথে ব্যয়, রাসুলে খোদার চেহারার দিকে তাকানো এবং কোরআন তেলাওয়াত। পবিত্র কোরআনের আয়াত শ্রবণ মুসলমানদেরকে মুক্তির তীরে পৌঁছে দেয়।
ফাতিমা বা তার বংশধরদের কেউই ঐশী সম্মানকে পার্থিব ভোগের কাজে লাগাননি। আত্মত্যাগের বিশালত্বে ফাতিমা এবং তার বংশধররা ইতিহাসে অনন্য হয়ে আছেন। হযরত ফাতিমা সালামুল্লাহি আলাইহা আদর্শ মানবাত্মার প্রতীক, তার প্রতি জানাচ্ছি অশেষ দরুদ ও সালাম। হযরত ফাতিমা শাহাদাত বার্ষিকী উপলক্ষে সবাইকে আবারও জানাচ্ছি গভীর সমবেদনা।
অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে রয়েছে প্রাথমিক আয়োজন কথাবার্তা।
কথাবার্তা
শ্রোতা বন্ধুরা, পত্রপত্রিকার পাতার বিশ্লেষণমূলক অনুষ্ঠান কথাবার্তার আজকের আসরে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আশরাফুর রহমান। 7 ডিসেম্বর বুধবার ঢাকা ও কলকাতা থেকে একক কোনো খবর শীর্ষ শিরোনাম হিসেবে প্রকাশিত হয়নি, তবে ঢাকার দৈনিকগুলোতে বিএনপির সমাবেশকে কেন্দ্র করে বিভিন্ন মহলের প্রতিক্রিয়া সংক্রান্ত খবর বিশেষ গুরুত্ব পেয়েছে। আসরের শুরুতেই ঢাকার দৈনিকগুলোর কয়েকটি শিরোনাম তুলে ধরছি। বাংলাদেশে শান্তিপূর্ণ সমাবেশের অধিকার নিশ্চিতের আহ্বান যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের দৈনিক ইনকিলাব। 10 ডিসেম্বরে রাজনৈতিক সহিংসতার আশঙ্কা যুক্তরাজ্যের সমকাল। বিএনপির গণসমাবেশ 10 ডিসেম্বর ঘিরে বিশেষ অভিযান প্রথম আলো। বিএনপিকে আবারও অনুরোধ করল ডিএমপি ইত্তেফাক, বিকল্প প্রস্তাব না এলে নয়াপল্টনে সমাবেশ করব বলেছেন মির্জা আব্বাস। এটি নয়া দিগন্তের শিরোনাম। সকলের সাথে বন্ধুত্ব, কারো সাথে বৈরিতা নয়, জাতিসংঘের রেজুলেশনে যুক্ত হল দৈনিক বাংলা। রোহিঙ্গা নির্যাতন, বর্মী বাহিনীর মানবতা বিরোধী অপরাধের প্রমাণ সংগ্রহ করছে আইসিসি, দৈনিক মানব জমিন। শ্রোতা বন্ধুরা, এবারে ভারতের কয়েকটি শিরোনাম জানিয়ে দিচ্ছি। দিল্লি পৌরসভাতেও ঝাড়ু ঝড়ে কাত বিজেপি, 1.5 দশক পর ক্ষমতা হারানোর মুখে বিজেপি। সংবাদ প্রতিদিন। মমতাদের সঙ্গে সর্বদল বৈঠকের উষ্ণতা সংসদে চান মোদি, অধিবেশনের আগে বার্তা বিরোধীদের, আনন্দবাজার পত্রিকা। বারুইপুর জেলে 4 মুসলিমের রহস্য মৃত্যু, দৈনিক পূবের কলম। শ্রোতা বন্ধুরা, বাংলাদেশ ও ভারতের জাতীয় দৈনিকগুলোর গুরুত্বপূর্ণ শিরোনামগুলো শুনলেন। এবারে ঢাকা থেকে প্রকাশিত কয়েকটি খবরের বিস্তারিত জানা যাক। বাংলাদেশে শান্তিপূর্ণ সমাবেশের অধিকার নিশ্চিতের আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। মঙ্গলবার এক নিয়মিত ব্রিফিংয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র নেট প্রাইস বাংলাদেশের চলমান পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান তুলে ধরেন। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা পুলিশের হয়রানি নিয়ে উদ্বিগ্ন, তারা যেভাবে বিরোধী নেতাকর্মীদের গ্রেফতার করছে তা অত্যন্ত উদ্বেগজনক। তার এই বক্তব্য পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটেও প্রকাশ করা হয়েছে। এদিকে আসন্ন 10 ডিসেম্বর ঢাকায় অনুষ্ঠেয় রাজনৈতিক সমাবেশের কারণে চলাচল, যোগাযোগ ও যানবাহনের গতিবিধি বিঘ্নিত হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে যুক্তরাজ্য। সেই সঙ্গে সমাবেশকে ঘিরে রাজনৈতিক সহিংসতার আশঙ্কায় বাংলাদেশে ভ্রমণ সতর্কতা জারি করেছে দেশটি। মঙ্গলবার ব্রিটিশ সরকারের ফরেন ট্রাভেল অ্যাডভাইজরিতে যুক্তরাজ্যের নাগরিকদের ঢাকায় সতর্কতার সঙ্গে চলাচলের অনুরোধ করা হয়েছে। বিএনপির গণসমাবেশ 10 ডিসেম্বর ঘিরেই বিশেষ অভিযান, এই শিরোনামে দৈনিক প্রথম আলোর প্রতিবেদন লেখা হয়েছে। 10 ডিসেম্বর ঢাকায় বিভাগীয় গণসমাবেশ সামনে রেখে পুলিশের বিশেষ অভিযান চলছে বলে মনে করে বিএনপি। দলটি বলছে তালিকা ধরে তাদের মাঠ পর্যায়ের নেতাকর্মী ও সংগঠকদের গ্রেপ্তার করা হচ্ছে। এর মধ্যে ঢাকা মহানগর ও এর আশপাশের জেলার নেতারা অভিযানের প্রধান লক্ষ্যবস্তু। ঢাকা মহানগর পুলিশের তথ্য অনুসারে বিশেষ অভিযানে গত সোমবার সকাল 6টা থেকে মঙ্গলবার সকাল 6টা পর্যন্ত 24 ঘন্টায় রাজধানী ঢাকায় 285 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ নিয়ে গত 3 দিনে রাজধানীর বিভিন্ন এলাকায় 1022 জনকে গ্রেপ্তার করা হয়। এদিকে তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাসান মাহমুদ বলেছেন, সরকার কাউকে বিশৃঙ্খলা সৃষ্টি করতে দেবে না, আমাদের নেতাকর্মীদেরও কর্তব্য রয়েছে। 10 ডিসেম্বরকে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চালালে তারা দেশের মানুষকে নিয়ে তাদের প্রতিহত করবে। দৈনিক বাংলা জানিয়েছে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সকলের সাথে বন্ধুত্ব কারো সাথে বৈরিতা নয়, এই ঐতিহাসিক উক্তিটি জাতিসংঘের সাধারণ পরিষদে রেজুলেশন আকারে অন্তর্ভুক্ত হয়েছে। বুধবার ইন্টারন্যাশনাল ইয়ার অব ডায়ালগ অ্যাজ এ গ্যারান্টি অব পিস 2023 শিরোনামে জাতিসংঘের সাধারণ পরিষদের 14তম অনুচ্ছেদে প্রস্তাব আকারে অন্তর্ভুক্ত করা হয়। রোহিঙ্গা নির্যাতন, বর্মী বাহিনীর মানবতা বিরোধী অপরাধে প্রমাণ সংগ্রহ করছে আইসিসি, এই শিরোনামে দৈনিক মানব জমিনে প্রকাশিত খবরে বলা হয়েছে, মিয়ানমারের রোহিঙ্গাদের উপর চালানো সহিংসতার ঘটনায় বর্মী বাহিনীর মানবতা বিরোধী অপরাধের তদন্ত কার্যক্রম অব্যাহত রেখেছে আন্তর্জাতিক ফৌজদারি আদালত আইসিসি। মিয়ানমারের রাখাইন রাজ্যে নিপীড়নের শিকার রোহিঙ্গাদের সঙ্গে অনলাইনে আলোচনার মাধ্যমে সাধারণ তথ্য সংগ্রহ করার পাশাপাশি প্রমাণাদি সংগ্রহের কাজও চালিয়ে যাচ্ছে আইসিসির প্রধান কৌঁসুলি হিসেবে প্রথম বার্ষিক প্রতিবেদনে করিম খান এসব তথ্য জানান। শ্রোতা বন্ধুরা, বাংলাদেশের পর এবার ভারতের কয়েকটি গুরুত্বপূর্ণ খবরের বিস্তারিত জানিয়ে দিচ্ছি। দিল্লি পৌরসভাতেও ঝাড়ু ঝড়ে কাঁধ বিজেপি, এই শিরোনামে দৈনিক সংবাদ প্রতিদিনের অনলাইন সংস্করণে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, দিল্লি মিউনিসিপাল কর্পোরেশন এবার বিজেপির কাছ থেকে ছিনিয়ে নিতে চলেছে আম আদমি পার্টি। এখন পর্যন্ত 250 আসনের মধ্যে 132টি আসনে হয় জিতেছে নয়তো অনেক ব্যবধানে এগিয়ে অরবিন্দ কেজরিওয়ালের দল। সবকিছু ঠিক থাকলে এই ট্রেন্ড বজায় রেখে ঝাড়ুঝটি শেষ পর্যন্ত বজায় থাকবে, সে ব্যাপারে একরকম নিশ্চিত ওয়াকিবহাল মহল। সংসদে শীতকালীন অধিবেশন শুরুর আগে বিরোধী দলের সাংসদদের একটি আর্জি জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিরোধীদের উদ্দেশ্যে তিনি বললেন, সম্প্রতি দেশের সমস্ত রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে G20 সংক্রান্ত বৈঠকে দেখা হয়েছিল, তার প্রত্যেকে বেশ সৌহার্দ্যপূর্ণ আচরণ করেছেন, আশা করব এই সৌহার্দ্যের উষ্ণতা সংসদের অধিবেশনও বজায় থাকবে। যদিও মোদির এই আর্জির পরও সংসদের অধিবেশন শুরু হতে না হতে অধিবেশন মুলতুবি করার একাধিক প্রস্তাব জমা পড়ে, খবরটি আনন্দবাজারে প্রকাশিত হয়েছে। বারুইপুর জেলে 4 মুসলিমের রহস্য মৃত্যু শিরোনামে দৈনিক পূবের কলমের প্রিন্ট সংস্করণে একটি খবর প্রকাশিত হয়েছে। এতে লেখা হয়েছে, গত জুলাই মাসের শেষ সপ্তাহে এবং আগস্ট মাসের শুরুর দিকে দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর সংশোধনাগারের 4 বন্দীকে পিটিয়ে মারার অভিযোগ উঠেছিল। পরিবার তরফে দাবি করা হয়েছিল তাদের কিছু না বলেই পুলিশ 4 জনকে গ্রেপ্তার করে মিথ্যা মামলা দিয়েছিল। শুধু তাই নয়, জেলের মধ্যে অকথ্য অত্যাচার করার পর মেরে ফেলা হয়েছে বলে অভিযোগ তুলেছিল মানবাধিকার সংগঠন APDR। এই ঘটনার সঠিক তদন্ত এবং দোষীদের শাস্তির দাবিতে আদালতের দ্বারস্থ হয়েছিল সেই সংগঠন। এরপর তারই শুনানি শুরু হল কলকাতা হাইকোর্টে। শ্রোতাবন্ধুরা, পত্রপত্রিকা পাতার অনুষ্ঠান কথাবার্তার আজকের আসর এখানেই গুটিয়ে নিচ্ছি। কথা হবে আবার আগামীকাল।
আপনি অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে রয়েছে পবিত্র কোরআনের তাফসীর বিষয়ক অনুষ্ঠান কোরআনের আলো।
শ্রোতাবন্ধুরা সালাম ও শুভেচ্ছা নিন। পবিত্র কোরআনের তাফসীর বিষয়ক আজকের অনুষ্ঠান উপস্থাপনায় আপনাদের সঙ্গে রয়েছি আমি আক্তার জাহান
ও আমি গাজী আব্দুর রশিদ।
আপনাদের হয়তো মনে আছে গত আসরে আমরা সূরা হাদিদের 15 নম্বর পর্যন্ত আয়াত নিয়ে আলোচনা করছি। আজ আমরা এ সূরার 16 থেকে 20 নম্বর পর্যন্ত আয়াতের সংক্ষিপ্ত তাফসীর উপস্থাপন করব। প্রথমেই 16 ও 17 নম্বর পর্যন্ত আয়াতের তেলাওয়াত ও তরজমা শোনা যাক।
আলম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিক্রিল্লাহি ওয়ামা নাযালা মিনাল হাক্কি ওয়ালা ইয়াকুনু কাল্লাযীনা উতুল কিতাবা মিন ক্বাবলু ফাতালা আলাইহিমুল আমাদ فطال عليهم الأمد فقست قلوبهم وكثير منهم فاسقون اعلموا أن الله يحيي الأرض بعد موتها قد بينا لكم الآيات لعلكم تعقلون
جرى إيماني نتشه تادر ردائكي الله شروني এবং যে সত্য নাজিল হয়েছে তার জন্য বিগলিত হওয়ার সময় আসেনি, আর তারা যেন তাদের মতো না হয় যাদেরকে আগে কিতাব দেয়া হয়েছিল, অতঃপর বহুকাল অতিক্রান্ত হওয়ার পর তাদের অন্তরসমূহ কঠিন হয়ে পড়েছিল আর তাদের অধিকাংশই ফাসিক। জেনে রাখো যে আল্লাহ জমিনকে তার মৃত্যুর পর পুনরুজ্জীবিত করবেন। আমি নিদর্শনগুলো তোমাদের জন্য সুস্পষ্টভাবে বর্ণনা করেছি যাতে তোমরা বুঝতে পারো। এই দুই আয়াত অনুযায়ী মুমিন ব্যক্তিরা যে বিপদের সম্মুখীন হতে পারেন তা হল আল্লাহ স্মরণের ব্যাপারে উদাসীনতা ও তার কিতাবের আয়াতসমূহ ভুলে যাওয়া। যুগে যুগে এমন বহু মানুষ গত হয়েছে যারা প্রথমে আল্লাহ ও তার নবীর প্রতি ঈমান এনেছিল, কিন্তু পরবর্তীতে পার্থিব জগতের মোহে এতটা মগ্ন হয়ে পড়েছিল যে আল্লাহর নির্দেশের সামনে আত্মসমর্পণের মনোভাব হারিয়ে ফেলেছিল। আল্লাহর আদেশ ও নিষেধের ব্যাপারে তাদের অন্তর পাথরের মতো শক্ত হয়ে গিয়েছিল। সে অবস্থার কথা স্মরণ করিয়ে দিয়ে আল্লাহ তাআলা এখানে বলছেন, মুসলমানরা যেন অতীত থেকে শিক্ষা নেয় এবং একই কাজের পুনরাবৃত্তি না করে।
পরের আয়াতে একটি সুস্পষ্ট সত্যের প্রতি ইঙ্গিত করে বলা হচ্ছে, মহান আল্লাহ যেভাবে বৃষ্টিপাতের মাধ্যমে মৃত ভূমিকে জীবিত করেন ঠিক তেমনি আল্লাহর স্মরণ এবং তাঁর আদেশ নিষেধের সামনে বশ্যতা স্বীকার করার মাধ্যমে মানুষের অন্তরও জীবিত ও জাগ্রত হয়। আল্লাহর স্মরণ ও কোরআন তেলাওয়াত মানুষের অন্তরকে বিগলিত করে এবং কঠিন হয়ে যাওয়ার হাত থেকে রক্ষা করে। সকল যুগের সকল উম্মতের জন্য আল্লাহর বিধান অভিন্ন, কাজেই মুসলমান সহ অন্য কোন উম্মত যেন নিজেকে অপরের চেয়ে শ্রেষ্ঠ মনে না করে। লা ইলাহা ইল্লাল্লাহ।
এবারে সূরা হাদিদের ১৮ ও ১৯ নম্বর আয়াতের তিলাওয়াত ও তর্জমা শোনা যাক।
ان المصدقين والمصدقات واقرضوا الله قرضا حسنا يضاعف لهم ولهم اجر كريم والذين امنوا بالله ورسله اولئك هم الصديقون والشهداء عند ربهم لهم اجرهم ونورهم والذين كفروا وكذبوا بآياتنا أولئك أصحاب الجحيم
নিশ্চয় দানশীল পুরুষগণ ও দানশীল নারীগণ এবং যারা আল্লাহকে উত্তম ঋণ দান করে তাদেরকে দেয়া হবে বহুগুণ বেশি এবং তাদের জন্য রয়েছে সম্মানজনক পুরস্কার। আর যারা আল্লাহ ও তার রাসূলগণের প্রতি বিশ্বাস স্থাপন করে তারাই তাদের প্রতিপালকের নিকট সিদ্দিক তথা সত্যনিষ্ঠ ও শহীদ হিসেবে গণ্য। তাদের জন্য রয়েছে তাদের প্রাপ্য পুরস্কার ও নূর বা জ্যোতি। আর যারা অবিশ্বাস করেছে ও আমার নিদর্শনাবলীকে মিথ্যা জ্ঞান করেছে তারাই জাহান্নামের অধিবাসী।
আগের দুই আয়াতে আল্লাহর প্রতি ঈমান ও তাঁর বশ্যতা স্বীকার করার কথা বলার পর এই দুই আয়াতে বলা হচ্ছে অসহায় ব্যক্তিদের দান করা বা সাদাকা প্রদান আল্লাহর কাছে পরিপূর্ণ আত্মসমর্পণেরই সামিল। পার্থিব জীবনে আমরা যে দান করি তা আল্লাহকে ঋণ দেওয়ারই নামান্তর। কিয়ামতের দিন যখন আমাদের নেকির প্রয়োজন হবে তখন আল্লাহতালা আমাদের আজকের দানকে বহুগুণে বৃদ্ধি করে আমাদেরকে ফিরিয়ে দেবেন। নিঃসন্দেহে এরকম মুমিন ব্যক্তিরা আল্লাহতালার কাছে সিদ্দিক ও শহীদের মতো উচ্চ মর্যাদা প্রাপ্ত এবং তাদের জন্য আল্লাহ সিদ্দিক ও শহীদের সমান পুরস্কার নির্ধারণ করে রেখেছেন। কিন্তু যারা সুস্পষ্ট নিদর্শন দেখার পরও তা মিথ্যা জ্ঞান ও প্রত্যাখ্যান করে কিয়ামতের দিন তাদের জন্য রয়েছে কঠোর শাস্তি।
কেউ নিজেকে ঈমানদার দাবি করলে সে যেন অসহায়কে সাহায্য করে। দানকারীরা সেই সব সত্যবাদী বা সিদ্দিকের সমান মর্যাদা লাভ করবেন যারা তাদের ইমানে সত্যিকার একনিষ্ঠ। অসহায়কে দান করা বা ঋণ দেয়া উভয়ই আল্লাহ তাআলাকে ঋণ দেয়ার সমতুল্য। দান বা ঋণ প্রদান বাহ্যিক দৃষ্টিতে আর্থিক ক্ষতি মনে হলেও বাস্তবে তাতে রয়েছে বিশাল লাভ। এবারে এই সূরার ২০ নম্বর আয়াতের তিলাওয়াত ও তর্জমা শোনা যাক।
اعلموا انما الحياه الدنيا لعب ولهو وزينه وتفاخر بينكم وتكاثر في الاموال والاولاد كمثل غيث اعجب الكفار نباته ثم يهيج فتراه مصفرا ثم يكون حطاما وفي الآخرة عذاب شديد ومغفرة من الله ورضوان وما الحياة الدنيا إلا متاع الغرور
تمرا جيني راكو নিশ্চয়ই দুনিয়ার জীবন খেল তামাশা, ক্রীড়া কৌতুক, জাঁক জমক পারস্পরিক গর্ব অহংকার, ধন সম্পদ ও সন্তান সন্ততিতে প্রাচুর্য লাভের প্রতিযোগিতা ছাড়া আর কিছু নয়। এর উপমা হল বৃষ্টি, যার উৎপন্ন শস্য সম্ভার কৃষকদেরকে চমৎকৃত করে, তারপর সেগুলো শুকিয়ে যায়, ফলে আপনি ওগুলো পীতবর্ণ দেখতে পান, অবশেষে সেগুলো খড়কুটায় পরিণত হয়। আর আখেরাতে পাপীদের জন্য রয়েছে কঠিন শাস্তি এবং পরিপূর্ণ বশ্যতা স্বীকারকারীদের জন্য রয়েছে আল্লাহর ক্ষমা ও সন্তুষ্টি। আর দুনিয়ার জীবন প্রতারণার সামগ্রী ছাড়া কিছু নয়।
খেল, তামাশা ও ক্রিয়া কৌতুক শিশু ও কিশোর বয়সের কাজ। যুবক বয়সে মানুষ বেশি সাজগোজ ও জাক জমকের দিকে ঝুঁকে পড়ে। বয়স আরও বেড়ে গেলে অর্থ সম্পদ প্রভাব প্রতিপত্তি ও নিজের অতীত নিয়ে মানুষ গর্ব ও অহংকার করে। আরও পরে মানুষ যখন জীবন সায়ান্নে এসে যায় তখন তার মধ্যে দুনিয়া প্রীতি ও কার্পণ্য বাড়তে থাকে। সে তখন আরও বেশি সম্পদ সঞ্চয়ের নেশায় মেতে ওঠে। মানুষ জীবন সাধারণত 60-70 বছর বা এর চেয়ে কম বেশি হয়, কিন্তু এক দৃষ্টিতে দেখলে দেখা যায় এই জীবনটি একটি বীজের মতো যা একদিন অঙ্কুরিত হয়ে ফুলে ফলে সুশোভিত হয়ে ওঠে এবং ফসল দান করার পর বাদামি বর্ণ ধারণ করে খড়কুটায় পরিণত হয়। পার্থিব জীবনের প্রকৃত রহস্য জেনে গেলে মানুষ এই জীবনকে উদাসীনভাবে কাটানো বন্ধ করবে। আল্লাহ ও ধর্মবিহীন জীবন শিশুকালের খেলাধুলার সমতুল্য।
এবারে বিশ্ব সংবাদের প্রধান কয়েকটি শিরোনাম। ইরানকে শক্তিশালী দেখতে চায় না, বরং সিরিয়া ও আফগানিস্তান বানাতে চায় আমেরিকা, বলেছেন প্রেসিডেন্ট রাইসি। সৌদি যুবরাজ বিন সালমানকে আমেরিকার দায়মুক্তি, খাসুকি হত্যা মামলা খারিজ করল মার্কিন ফেডারেল আদালত। বিএনপিকে নয়াপল্টনের সমাবেশে অনুমতি দেবে না ডিএমপি কমিশনার, 10 ডিসেম্বরের আগেই সংঘর্ষে একজন নিহত। এবং বিজেপির 15 বছরের শাসনের অবসান, দিল্লি পৌর কর্পোরেশন নির্বাচনে বিজয়ী হল কেজরিওয়ালের আম আদমি পার্টি। এবারে আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা, আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগের ঠিকানা, বাংলা প্রোগ্রাম রেডিও তেহরান, পোস্ট বক্স নাম্বার 6767, তেহরান 19395, ইসলামিক রিপাবলিক অব ইরান। আজ এ পর্যন্তই, খোদা হাফেজ। Thank you.